বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 18 মার্চ, 4 চৈত্র এবং ফেরসে 27 এসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা persetoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকে দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইউক্রেন সংকটের জন্য মূলত আমেরিকা ও ন্যাটো জোটই দায়ী বলে চীন যে মন্তব্য করেছে সে সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এবং বাংলাদেশের এলিট ফোর্স র্যাবের বিরুদ্ধে যে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে সে কারণে জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রম থেকে র্যাবকে বাদ দেওয়া উচিত বলে মন্তব্য করেছে HRW। এ সম্পর্কে ঢাকার প্রতিবেদন। এরপর থাকছে পবিত্র শবে বরাত উপলক্ষে বিশেষ আলোচনা, তারপর প্রান্তিক আয়োজনে কথাবার্তা, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরাকে ইসরায়েলের গুপ্তচর বৃত্তির তৎপরতা বন্ধ না হলে আবারও হামলা চালানো হবে, হুঁশিয়ারি দিলেন ইরানি কমান্ডার। ইউক্রেনের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট নন রুশ প্রেসিডেন্ট পুতিন। পররাষ্ট্রমন্ত্রী বললেন ইউক্রেনের নিরস্ত্রীকরণ ইউরোপের জন্যও ভালো। বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধিতে কোনো চক্রের ষড়যন্ত্র রয়েছে বলে দাবি শিক্ষামন্ত্রীর, মানববন্ধন কর্মসূচি ঘোষণা করল জাতীয় পার্টি। এবং ভারতের কর্ণাটকেও ভগবদ গীতা বাধ্যতামূলক করার পরিকল্পনা, কাশ্মীর ফাইলস ছবিতে মিথ্যা তথ্য রয়েছে বলে দাবি ওমর আবদুল্লাহর। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরীফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের কর্মকর্তারা যদি ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর বৃত্তির তৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা না নেন তাহলে মোসাদের ঘাঁটিতে আবার হামলা চালানো হবে। তিনি বলেন, যেসব ঘাঁটি থেকে ইরানের নিরাপত্তা ব্যবস্থার উপর হামলা চালানো হয় সেসব ঘাঁটি ধ্বংস করা আমাদের স্বাভাবিক অধিকার এবং এটি ইরানের জন্য রেড লাইন। তিনি জানান, সাম্প্রতিক হামলার আগে ইরাকে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইরাজ মসজেদি বেশ কয়েকবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলের নেতাদেরকে মোসাদের ঘাঁটি থাকার ব্যাপারে সতর্ক করেছেন। শনিবার দিবাগত রাতে IRGC 1 ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইরাকের কুর্দিস্তানের মোসাদ ঘাঁটিতে হামলা চালায়। এতে মোসাদের বেশ কয়েকজন কর্মকর্তা হতাহত হয়েছে। IRGC এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ার মোবাইল হ্যাক করে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে একটি হ্যাকার গ্রুপ। ওপেন হ্যান্ডস নামের ওই গ্রুপ মোসাদ প্রধানের মোবাইল থেকে হাতিয়ে নেয় নানা তথ্য ও ভিডিও প্রমাণ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে।
সেখানে তার ব্যক্তিগত ছবি ও ভিডিও রয়েছে। এছাড়া ট্যাক্সের সনদ ও বিমানের টিকিট রিজার্ভের তথ্যও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে। এর মাধ্যমে হ্যাকার গ্রুপটি তাদের দাবির প্রমাণ দিয়েছে। ধারণা করা হচ্ছে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য চলে গেছে হ্যাকারদের কাছে। এদিকে মোসাদ প্রধানের মোবাইল হ্যাক হওয়ার কথা স্বীকার করেছেন এই সংস্থার সাবেক প্রধান ডেনি ইয়াটম। তার ধারণা এতে গুরুত্বপূর্ণ তথ্য খোয়া যায়নি, যদিও হ্যাকার গ্রুপ বলছে তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্যই পেয়েছেন এই মোবাইলে। এর আগেও দখলদার ইসরায়েলে সাইবার হামলার ঘটনা ঘটেছে। কয়েক মাস আগেই দখলদার ইসরায়েলের বিভিন্ন সংস্থা ও কোম্পানিতে ব্যাপক সাইবার হামলা চালায় মোসিস স্টাফ বা মোসাল লাঠি নামের একটি হ্যাকার গ্রুপ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন আলোচনায় ইউক্রেন সময় ক্ষেপণ করছে। তিনি আজ জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলসের সঙ্গে ফোনালাপে একথা বলেছেন। পুতিন আরও বলেছেন আলোচনায় ইউক্রেন অবাস্তব প্রস্তাব তুলে ধরছে, এর মাধ্যমে আলোচনাকে দীর্ঘায়িত করা হচ্ছে, কিন্তু রাশিয়া তার নীতিমালার ভিত্তিতে সমাধানে পৌঁছাতে চায়। ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকেই দুই পক্ষের মধ্যে এ পর্যন্ত বেশ কয়েক দফায় আলোচনা হয়েছে, কিন্তু এই আলোচনায় কোনো ফলাফল বেরিয়ে আসেনি। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আবারও বলেছেন তারা চান ইউক্রেনের নিরস্ত্রীকরণটা এমন হবে যাতে ওই দেশ থেকে আর কোনো হুমকি সৃষ্টি না হয়। এর ফলে নিরাপত্তার যে নিশ্চয়তা আসবে তা রাশিয়া, ইউক্রেন এমনকি গোটা ইউরোপের জন্যই মঙ্গলজনক হবে। ইউক্রেনে রুশ সামরিক অভিযানের অজুহাতে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে তিনি বলেন এর ফলে গোটা বিশ্বের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরব থেকে শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন দ্রব্যমূল্য বাড়িয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাচ্ছে একটি চক্র। এদিকে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় পার্টি। এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপুমণি আজ দাবি করেছেন দ্রব্যমূল্য বাড়িয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাচ্ছে একটি চক্র। আজ শুক্রবার দুপুরে চাঁদপুরের সরকারি জেনারেল হাসপাতালে ICU বেড উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন দ্রব্যমূল্য যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সে ব্যাপারে সরকারের পূর্ণ প্রচেষ্টা রয়েছে, তারপরও কোনো এলাকায় কিছু অসাধু লোক অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ডাক্তার দীপুমণি আরো বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখার জন্য সরকারের অনেকগুলো মন্ত্রণালয় ও সংস্থা রয়েছে, তারা কাজ করছে। আমরা মনে করি সব পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে সরকার। ক্ষমতাসীন দলের অপর এক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে সরকার যথেষ্ট উদ্বিগ্ন, সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। আমাদের বিশ্বাস বর্তমানে যে অস্থিতিশীল অবস্থা বাজারে দেখা যাচ্ছে এটি থাকবে না, খুব শিগগিরই বাজার পরিস্থিতি স্থিতিশীল হয়ে যাবে। আজ শুক্রবার সকালে কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে হানিফ বলেন কিছু ব্যক্তি অসাধু চিন্তা চেতনা নিয়ে দ্রব্যমূল্য নিয়ে কারসাজির চেষ্টা করেছিল, এমন বেশ কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মনিটরিং টিম দিয়ে মার্কেট সুপারভাইজ করা হচ্ছে, ভোজ্য তেল সহ অনেক পণ্য সামগ্রী জব্দ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে বাজার ধীরে ধীরে কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে। এদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী বুধবার ২৩ মার্চ দেশের জেলা ও উপজেলা পর্যায়ে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সরকারের সহযোগী জাতীয় পার্টি। অন্যদিকে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে আগামী ২৮ মার্চ সারা দেশে অর্ধবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট সহ অপর কয়েকটি রাজনৈতিক সংগঠন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। ভারতে বিজেপি শাসিত গুজরাটের পর এবার কর্ণাটকের স্কুল পাঠ্যক্রমেও ভগবদ গীতা অন্তর্ভুক্ত করা হতে পারে। রাজ্যের শিক্ষামন্ত্রী বিসি নাগেশ আজ এমনই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন ভগবদ গীতা শুধু হিন্দুদের জন্য নয়, সকলের জন্য। বিশেষজ্ঞদের মতে এটি অবশ্যই স্কুলে পড়ানো উচিত। এর আগে গতকাল গুজরাট সরকারের পক্ষ থেকে স্কুলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভগবদ্গীতা পড়ানো হবে বলে জানানো হয়েছিল। শিক্ষার্থীদের আদর্শ মূল্যবোধ এবং নীতি শেখানোর লক্ষ্যেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। জাতীয় শিক্ষানীতি 2022 অধীনে চলতি বছরের জুন মাস থেকে এই নয়া পাঠ্যসূচি চালু হচ্ছে। ভারতীয় জ্ঞানতন্ত্র নামক বিশেষ পরিকল্পনার আওতায় রাখা হচ্ছে এই নয়া পাঠ্যসূচিকে। এদিকে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের ভাইস চেয়ারম্যান ওমর আবদুল্লাহ বলেছেন, কাশ্মীর ফাইলস ছবিটিতে অনেক মিথ্যা তথ্য দেখানো হয়েছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের ভাইস চেয়ারম্যান ওমর আবদুল্লাহ বলেছেন, কাশ্মীর ফাইলস ছবিটিতে অনেক মিথ্যা তথ্য দেখানো হয়েছে। যে সময়ের প্রেক্ষাপটে এটি তৈরি, ফারুক আবদুল্লাহ সে সময় জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন না, বরং সে সময় ছিল রাজ্যপালের শাসন। বিজেপির সমর্থনে দেশে তখন ছিল ভিপি সিংয়ের সরকার। তিনি আজ শুক্রবার ওই মন্তব্য করেছেন। সম্প্রতি গোটা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিবেক অগ্নিহোত্রীর পরিচালিত দ্য কাশ্মীর ফাইলস ছবিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা সিনে দুনিয়ার তারকা অনেকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন 1990 সালে উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশা নিয়ে তৈরি সিনেমাটিকে। এদিকে কাশ্মীর ফাইলস প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কাশ্মীরের সত্য যা ছবিতে দেখানো হয়েছে তা অনেকে আবৃত রাখার চেষ্টা করে গেছেন। এখনও যারা মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বলেন তারাই আবার এই ছবি প্রদর্শনের বিরোধিতা করেছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম সান্ধ্য বিশ্ব সংবাদে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানের জুমা নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম সাইয়েদ মোহাম্মদ হাসান আবু তোরাবি ফার্দ বলেছেন, মানবাধিকার ইস্যুতে পশ্চিমাদের দ্বিমুখী আচরণ তাদের আধিপত্যকামী ব্যবস্থা ভেঙে পড়ার ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি সৌদি আরবে একদিনে 81 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে পশ্চিমাদের নিরাপত্তার সমালোচনা করে তিনি আজ জুমা নামাজের খুতবায় একথা বলেন। 12 মাস যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের মধ্যে 41 জনই হচ্ছেন সৌদি আরবে শিয়া মুসলমান অধ্যুষিত কাতিফের বাসিন্দা। এসব তরুণকে নানা অজুহাতে গ্রেপ্তারের পর মৃত্যুদণ্ড দেয়া হয়। ইরানের প্রভাবশালী আলেম আবু তোরাবি ফার্দ আরও বলেন, পশ্চিমা দেশগুলো প্রকাশ্যে মানবাধিকার ইস্যুতে দ্বিমুখী আচরণ করছে। মৃত্যুদণ্ডের ঘটনার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী সৌদি আরব সফর করেছেন। পশ্চিমারা যদি মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতো তাহলে এই অপরাধের পরপরই ব্রিটিশ প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে আসতেন না। মানবাধিকার ইস্যুতে তাদের এই আচরণ তাদের পতনেরই সূচনা। তেহরানের জুমা নামাজের খতিব আরও বলেন, যাদের হাত নিরপরাধ মানুষের রক্তে রঞ্জিত হয়েছে তাদের জেনে রাখা উচিত এই নৃশংসতা সৌদি শাসকদের বিরুদ্ধে মুসলিম জাতিকে আরও ক্ষুব্ধ করে তুলবে। ইরাকের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হাকিম আল জামিলি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, প্রতিবেশী কোনো দেশের উপর হুমকি সৃষ্টি করে এমন কোনো তৎপরতা চালানোর জন্য তার দেশের ভূখণ্ডকে ব্যবহার করতে দেবে না বাগদাদ। তিনি সুস্পষ্ট করে বলেছেন, আমাদের প্রতিবেশী কোনো দেশের উপর হুমকি সৃষ্টির জন্য কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা কিংবা কোনো দেশের সামরিক বাহিনীকে তৎপরতা চালানোর সুযোগ দেয়া হবে না। জামিলি জানান, কুর্দিস্তানের মোসাদের ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি তদন্ত করার জন্য সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। ইরাকের উত্তরাঞ্চলীয় স্বায়ত্তশাসিত কুর্দিস্তানে তৎপর ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের ঘাঁটিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এ ঘটনা তদন্তে ইরাকের জাতীয় সংসদ একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছে। গত শনিবার রাত 1:20 সময় IRGC কুর্দিস্তানের এরবিলে মোসাদের একটি প্রশিক্ষণ কেন্দ্রে 12টি ফতেহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ওই হামলায় এ পর্যন্ত 3 জন নিহত হয়েছে, যার মধ্যে 2 জন শীর্ষ পর্যায়ের মোসাদ কর্মকর্তা রয়েছে। এছাড়া আহত সাতজনের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রতি সমর্থন না জানানোর জন্য মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট চীনের প্রতি যে আহ্বান জানিয়েছে তা নাকচ করে দিয়েছে বেইজিং। পাশাপাশি 1999 সালে যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে চীনা দূতাবাসের মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট যে বোমা হামলা চালিয়েছিল সে কথাও স্মরণ করিয়ে দিয়েছে চীন। ইউরোপীয় ইউনিয়নের চীনা দূতাবাসের মুখপাত্র আরও বলেন, চীনের জনগণ অন্য দেশের দুঃখ দুর্দশা বেশ ভালোভাবে বুঝতে পারে এবং যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে আমাদের দূতাবাসে কারা বোমা হামলা চালিয়েছিল সে কথা আমরা কখনো ভুলে যাব না। আন্তর্জাতিক আইনের অপব্যবহারকারীদের পক্ষ থেকে ন্যায় অন্যায় নিয়ে আমাদেরকে উপদেশ দেওয়ার প্রয়োজন নেই। একই সঙ্গে ন্যাটো সামরিক জোটকে স্নায়ুযুদ্ধের অবশিষ্টাংশ বলে উল্লেখ করেছেন চীনের ওই কূটনীতিক। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইউক্রেন সংকটের জন্য মূলত মার্কিন সরকার ও ন্যাটো জোটে দায়ী বলে মন্তব্য করেছে চীন। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতের শুরুতেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
চীন আবারও বলেছে ইউক্রেন সংকটের জন্য মূলত মার্কিন সরকার ও ন্যাটো জোটই দায়ী। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এই মন্তব্য করেছেন। তার মতে ন্যাটো জোট সম্প্রসারণের নীতি এই সংকটের জন্ম দিয়েছে। ওয়াশিংটন মনে করে বিশ্বজুড়ে মার্কিন মরলিপনার পথে চীন ও রাশিয়া প্রধান বাধা হওয়ায় এই দুই পরাশক্তিকে দুর্বল ও সীমিত করা উচিত। আর এ লক্ষ্যেই রাশিয়ার সীমান্তের কাছে ন্যাটো জোটের বিস্তার ঘটানোর কাজ শুরু করে ওয়াশিংটন। স্বাভাবিকভাবেই রাশিয়া নিজের ভৌকৌশলগত স্বার্থে ন্যাটো জোটের এ ধরনের বিস্তারকে মেনে নিতে পারে না। ইউক্রেনকে ন্যাটো জোটভুক্ত করার বিরুদ্ধে বহু বছর ধরে মস্কোর হুঁশিয়ারি ও ন্যাটোর পক্ষ থেকে এই হুঁশিয়ারি উপেক্ষিত হওয়ায় অবশেষে সেখানে সেনা অভিযান চালানোকে এরই আলোকে দেখা উচিত। ইউক্রেনে সংকট সৃষ্টি করে মার্কিন সরকার চীন রাশিয়ার কৌশলগত ঐক্যেও ফাটল ধরাতে চায়। সম্প্রতি ওয়াশিংটন বেইজিং এর বিরুদ্ধে নানা অভিযোগ প্রচার করেছে, যেমন রাশিয়া নাকি চীনকে অস্ত্র পাঠাতে বলেছে। এছাড়াও রাশিয়ার উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাগুলো কাটিয়ে তুলতে চীনের সম্ভাব্য সহযোগিতার বিরুদ্ধে বারবার মার্কিন হুঁশিয়ারিও লক্ষণীয়। ওয়াশিংটন জানে যে চীন ও রাশিয়া পাশ্চাত্যের মোকাবেলায় ঐক্যবদ্ধ অবস্থান নিলে আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন মরলিপনা ভেঙে পড়বে। বিশ্লেষকরা বলছেন মার্কিন একাধিপত্যবাদ, পশ্চিমা মডেলের গণতন্ত্র এবং চীন ও রাশিয়ার ঘরোয়া বিষয়ে ওয়াশিংটনের হস্তক্ষেপের বিরুদ্ধে মস্কো ও বেইজিং এর প্রতিরোধকামী অবস্থান মার্কিন সরকারের অনেক হিসেব নিকেশকে বানচাল করে দিয়েছে। ইউক্রেনের প্রতি মার্কিন সরকার ন্যাটো ও ইউরোপের তথা পশ্চিমা শিবিরের খুব কম সহযোগিতা থেকে তাদের অন্য মিত্ররা এ বার্তা পেয়েছে যে পশ্চিমা শিবির কেবল তাদের স্বার্থকেই গুরুত্ব দেয়। ইউক্রেনও এখন বুঝতে পেরেছে যে দেশটি ন্যাটো ও পশ্চিমা শিবিরের বলির পাঠা হয়েছে, ফলে ভয়াবহ মূল্য দিতে হয়েছে ইউক্রেনের জনগণকে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে নির্যাতন, গুম ও বিচার বহির্ভূত হত্যার গুরুতর অভিযোগ নিয়ে জাতিসংঘের উদ্বেগের বিষয়ে সরকারের অর্থপূর্ণ জবাব দায়ী করেছে নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এ সম্পর্কে এবার শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির প্রতিবেদন।
বাংলাদেশে নির্যাতন, গুম ও বিচার বহির্ভূত হত্যার গুরুতর অভিযোগ নিয়ে জাতিসংঘের উদ্বেগের বিষয়ে সরকারের অর্থপূর্ণ জবাব দাবি করেছে নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW। গতকাল 17 মার্চ এ সংক্রান্ত একটি বিবৃতি HRW-র ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে। এই প্রেক্ষাপটে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম থেকে র্যাবকে বাদ দেওয়া উচিত বলে মন্তব্য করেছে HRW। HRW-র এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেছেন, বাংলাদেশ সরকার জাতিসংঘে বৃহত্তর প্রভাব অর্জন করতে চাইছে। একই সঙ্গে তারা বাংলাদেশের নিরাপত্তা বাহিনী কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের তদন্তকে উপেক্ষা করছে। নির্যাতনের অভিযোগ উপেক্ষা এবং সুনির্দিষ্ট আইনকানুন মেনে চলতে ব্যর্থতার মাধ্যমে বাংলাদেশের কর্তৃপক্ষ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দেশটির অবস্থানকে বিপন্ন করে তুলছে। বাংলাদেশের মানবাধিকার গোষ্ঠীগুলোর ভাষ্যমতে 2003 সাল থেকে এ পর্যন্ত 600 ব্যক্তিকে নিরাপত্তা বাহিনী গুম করেছে। তবে নিরাপত্তা বাহিনী কর্তৃক নিয়মিত গুমের অভিযোগ বাংলাদেশ সরকার বারবার অস্বীকার করে আসছে।
র‍্যাব যারা তৈরি করেছিলেন এখনই তারা র‍্যাবকে আবার অপছন্দ করছে, র‍্যাবের বিরুদ্ধে নানান ধরনের অপপ্রচার করছে। র‍্যাব যে ভালো কাজগুলি করছে সেইগুলি তারা তুলে ধরছে না। আমরা তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এমন কোন দেশ নাই যেখানে এনকাউন্টার কিংবা এই ধরনের ঘটনা না ঘটে। পুলিশ বাহিনীর সঙ্গে যদি কেউ অস্ত্র তুলে কথা বলে, পুলিশ বাহিনী তো তখন নিশ্চুপ হয়ে বসে থাকে না।
মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উদ্বেগ উপেক্ষা করার অভ্যাস বাংলাদেশ সরকারের রয়েছে বলে বিবৃতিতে মন্তব্য করেছে HRW। এর আগে গত নভেম্বরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে র্যাবের সদস্যদের নিষিদ্ধ করতে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের কাছে চিঠি দিয়েছে আন্তর্জাতিক 12টি মানবাধিকার সংস্থা। এ প্রসঙ্গে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো উত্তর দেয়নি জাতিসংঘের পিস কিপিং অপারেশনস। এদিকে জাতিসংঘের প্রক্রিয়ার পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সঙ্গে সক্রিয় সহযোগিতার কারণে গুমের শিকার ব্যক্তিদের আত্মীয় স্বজন ও মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক কর্মকাণ্ড দ্রুত বন্ধ করতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞগণ জোর দিয়ে বলেছেন, আত্মীয় স্বজন ও মানবাধিকার কর্মীরা যাতে তাদের বৈধ কাজকর্ম নিরাপদ ও উৎসাহব্যঞ্জক পরিবেশে কোনো হুমকি, চাপ বা প্রতিহিংসার ভীতি ছাড়া করে যেতে পারেন, বাংলাদেশ সরকারকে অবশ্যই তা নিশ্চিত করতে হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে 15ই শাবান বা পবিত্র শবে বরাত উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান।
পবিত্র শবে বরাত, শ্রোতাবন্ধুরা, পবিত্র শবে বরাত বা 15 শাবান উপলক্ষে আপনাদের সবাইকে প্রাণঠালা অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
15 শাবান সবচেয়ে মহিমান্বিত রাতগুলোর মধ্যে অন্যতম। ভারত উপমহাদেশ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই দিনে নানা ধরনের মিষ্টি বিতরণ ও ব্যাপক ইবাদত বন্দেগী করা হয়। এই রাতের ইবাদত বন্দেগী কবুল হয় এবং এই রাতে মুসলমানদের সব গুনাহ মাফ করিয়ে নেওয়ার এক উপযুক্ত সুযোগ দেওয়া হয়।
পনেরো শাবান হল মানব জাতির শেষ ত্রাণকর্তা হজরত ইমাম মাহদী আলাইহিসসালামের পবিত্র জন্মদিন। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের 11তম সদস্য হজরত ইমাম হাসান আসকারি আলাইহিসসালামের পুত্র হিসেবে তার জন্ম হয়েছিল 225 হিজরিতে ইরাকের বর্তমান রাজধানী বাগদাদের উত্তরে পবিত্র সামেরা শহরে। তার মায়ের নাম ছিল নার্গিস, এবং তিনি আল্লাহর আদেশে এক পর্যায়ে অদৃশ্য হয়ে যান। তার অদৃশ্য থাকার সময়ও দুই ভাগে বিভক্ত, স্বল্পকালীন সময়ের জন্য অদৃশ্য হওয়া এবং দীর্ঘমেয়াদে অদৃশ্য থাকা। দীর্ঘমেয়াদে অদৃশ্য থাকার পর উপযুক্ত সময়ে তিনি আবার আবির্ভূত হবেন এবং সব ধরনের জুলুম ও বৈষম্যের অবসান ঘটিয়ে বিশ্বব্যাপী ন্যায় বিচার ও ইসলামী শাসন প্রতিষ্ঠা করবেন। মহান আল্লাহ পবিত্র কোরআনের সূরা কাসাসের পঞ্চম আয়াতে বলেছেন, আমি ইচ্ছা করলাম যে তাদের পৃথিবীতে দুর্বল করে রাখা হয়েছিল, তাদের প্রতি অনুগ্রহ করতে, তাদের নেতৃত্ব দান করতে এবং তাদেরকে পৃথিবীর শাসন ক্ষমতার উত্তরাধিকারী করতে।
এই আয়াত অনুযায়ী এমন এক যুগ আসবে যখন বিশ্বব্যাপী ন্যায়পরায়ণ ব্যক্তিদের শাসন প্রতিষ্ঠিত হবে, আর ওই ন্যায়পরায়ণ ব্যক্তিদেরই নেতা হবেন হযরত ইমাম মাহদী আলাইহিসসালাম। তিনি পুনঃপ্রতিষ্ঠিত করবেন মানুষের প্রকৃত মর্যাদা। শিয়া ও সুন্নি সূত্রগুলোতে প্রসিদ্ধ এক বর্ণনা অনুযায়ী ইমাম মাহদী আলাইহিসসালামের যুগে মানবজাতি অভূতপূর্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কল্যাণ অর্জন করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদীর যুগে আমার উম্মত এমন নিয়ামত লাভ করবে যে তারা পূর্বে কখনোই তা লাভ করেনি। ইমাম মাহদী আলাইহিসসালামের যুগে মানব সমাজ প্রথমে দারিদ্র্যমুক্ত ও অভাবমুক্ত একটি সমাজে পরিণত হবে। পৃথিবীর সমস্ত বিধ্বস্ত ও বিরান এলাকা তাঁর মাধ্যমে আবাদ হয়ে যাবে।
ইমাম মাহদী আলাইহিসসালামের যুগে জ্ঞান বিজ্ঞানের এত উন্নতি ঘটবে যে ইমাম সাদিক আলাইহিসসালাম বলেছেন, জ্ঞান 27টি অক্ষর সমতুল্য। সকল নবী রাসুল সম্মিলিতভাবে যা এনেছেন তা আসলে জ্ঞানের দুটি অক্ষর স্বরূপ। আর যখন মাহদী আবির্ভূত হবে ও কিয়াম করবে, তখন সে জ্ঞানের অবশিষ্ট 25টি অক্ষর বের করে তা মানব জাতির মধ্যে প্রচার করবে। সে সময় মানুষ এক ছায়াপথ থেকে অন্য ছায়াপথের গ্রহে ভ্রমণ করবে। ইমাম সাদিক আলাইহিসসালাম আরও বলেছেন, আল কায়েমের যুগে প্রাচ্যে বসবাসরত মুমিন ব্যক্তি পাশ্চাত্যে অবস্থানকারী নিজ ভাইকে দেখতে পাবে এবং যে ব্যক্তি পাশ্চাত্যে আছে সেও প্রাচ্যে বসবাসরত তার ভাইকে দেখতে পাবে। ইমাম মাহদী আলাইহিসসালামের হুকুমত সমগ্র বিশ্বে প্রতিষ্ঠিত হবে, যার ফলে এমন কোনো জনপদ থাকবে না যেখানে মহান আল্লাহর একত্ব এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দেওয়া হবে না।
তো শ্রোতা বন্ধুরা, চলুন আলোচনায় যাবার আগে শবে বরাত বিষয়ক একটি গান শোনা যাক কলরব শিল্পী গোষ্ঠীর পরিবেশনায়।
এলো খুশির বারাত নিয়ে শবে বরাত, এলো খুশির বারাত নিয়ে শবে বরাত, মুমিনের দে বহে খুশির জোয়ার, মুমিনের দে বহে খুশির জোয়ার, হবে পূর্ণ রাতের মোলাকাত। এলো খুশির বারাত নিয়ে শবে বরাত, এলো খুশির বারাত নিয়ে শবে বরাত, মসজিদে মসজিদে খুশির লাল, গুনগুন গুনগুন ঘরে তাসবিহ কোরআন, মসজিদে মসজিদে খুশির লাল, গুনগুন গুনগুন ঘরে তাসবিহ কোরআন, পাড়ায় পাড়ায় পড়ে নতুন সারা, পাড়ায় পাড়ায় পড়ে নতুন সারা, উপচে পড়ে প্রাণে খুশির ধারা, হবে রবের তরে ইবাদত। এলো খুশির বারাত নিয়ে শবে বরাত, এলো খুশির বারাত নিয়ে শবে বরাত, মুমিনের দে বহে খুশির জোয়ার, মুমিনের দে বহে খুশির জোয়ার, হবে পূর্ণ রাতের মোলাকাত। এলো খুশির বারাত।
ইবনে আরাবি, শারানি এবং অন্যান্য ব্যক্তির মতো কতিপয় সুন্নি আলেম বিশ্বাস করেন যে ইমাম মুহাম্মদ ইবনে হাসান আল আসকারি হলেন হযরত মাহদী আলাইহিসসালাম। তারা তার নাম ও বংশ পরিচিতি স্পষ্ট উল্লেখ করেছেন এবং তাকে তারা জীবিত ও গায়েব বলে বিশ্বাস করেন। হাদিস অনুযায়ী আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরপরই পবিত্র মক্কা নগরী থেকে হযরত ইমাম মাহদী আলাইহিসসালামের আবির্ভাবের বিপ্লব ও আন্দোলন শুরু হবে। এ সময় আন্তর্জাতিক পর্যায়ে রোমানদের তথা পাশ্চাত্যের সাথে তুর্কি জাতি ও তাদের সমর্থকদের একটি ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হবে, যা বিশ্বযুদ্ধে রূপান্তরিত হবে। কিন্তু আঞ্চলিক পর্যায়ে ইমাম মাহদি আলাইহিসসালামের সমর্থক দুটি সরকার ও প্রশাসন ইরান ও ইয়েমেনে প্রতিষ্ঠিত হবে। ইমাম মাহদি আলাইহিসসালামের ইরানি সঙ্গী সাথীরা তার আবির্ভাবের বেশ কিছুকাল আগে নিজেদের একটি সরকার গঠন করে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়বেন। অবশেষে তারা ওই যুদ্ধে জয়ী হবেন।
ইমাম মাহদি আলাইহিসসালামের আবির্ভাবের সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আসমানি আহ্বান বা ধ্বনি, যা তার নামে 23 রমজানে শোনা যাবে। এসব বর্ণনা অনুযায়ী ওই আসমানি আহ্বান শোনা যাওয়ার পরই ইমাম মাহদি আলাইহিসসালাম গোপনে তার কতিপয় সঙ্গী ও সমর্থকের সাথে যোগাযোগ করবেন। তখন তার ব্যাপারে সারা বিশ্বে আলোচনা হতে থাকবে এবং তার নাম সবার মুখে মুখে উচ্চারিত হবে। তার প্রতি ভালোবাসা সবার হৃদয়ে আসন লাভ করবে। কিন্তু মাহদির দুশ্মনরা তার আবির্ভাবের ব্যাপারে খুব ভীত হয়ে পড়বে এবং এ কারণে তারা তাকে গ্রেফতারের চেষ্টা করবে। জনগণের মাঝে ছড়িয়ে যাবে যে তিনি মদিনায় অবস্থান করছেন। বিদেশি সামরিক বাহিনী অথবা হেজাজ সরকার সেদেশের অভ্যন্তরীণ অবস্থা নিয়ন্ত্রণে আনতে এবং সরকারের সাথে গোত্রগুলোর দ্বন্দ্ব সংঘাত নিরসনের জন্য সিরিয়াস্থ সুফিয়ানি সেনাবাহিনীর সাহায্য চাইবে।
দশই মুহররম আশুরার দিন ভোরে ইমাম মাহদি আলাইহিসসালাম সমগ্র বিশ্ববাসীর উদ্দেশ্যে বিভিন্ন ভাষায় তাঁর বাণী প্রদান করে বিশ্বের জাতিগুলোকে আহ্বান জানাবেন, যাতে তারা তাকে সাহায্য করে। তিনি বলবেন যে অলৌকিক ঘটনার ওয়াদা তাঁর প্রপিতামহ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, তা ঘটা পর্যন্ত তিনি পবিত্র মক্কায় থাকবেন। আর উক্ত অলৌকিক ঘটনা হবে ইমাম মাহদি আলাইহিসসালামের আন্দোলন দমনের উদ্দেশ্যে পবিত্র মক্কার দিকে অগ্রসর রোমান সুফিয়ানের পাঠানো বাহিনীর ভূগর্ভে প্রথিত হওয়া। এ ঘটনার অল্প কিছুদিন পরই মক্কাকামী সুফিয়ানি বাহিনী ধ্বংস হয়ে যাবে। এরপর ইমাম মাহদি আলাইহিসসালাম 10,000-এরও বেশি সেনা নিয়ে মক্কা থেকে মদিনা অভিমুখে রওনা হবেন এবং শত্রু বাহিনীর সাথে যুদ্ধের পর সেখানে অবস্থান গ্রহণ এবং মদিনা শত্রুমুক্ত করবেন। এরপর তিনি মক্কা ও মদিনা মুক্ত করার মাধ্যমে হিজাজ বিজয় এবং সমগ্র আরব উপদ্বীপের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন।
কয়েকটি বর্ণনা থেকে বোঝা যায় যে ইমাম মাহদি আলাইহিসসালাম হিজাজ বিজয়ের পর দক্ষিণ ইরান অভিমুখে রওনা হবেন এবং সেখানে খোরাসানি ও শোয়াইব ইবনে সালের নেতৃত্বাধীন ইরানি সেনাবাহিনী ও সেদেশের জনগণের সঙ্গে মিলিত হবেন। তারা তার আনুগত্যের শপথ নেবেন। তিনি তাদের সহায়তায় বসরায় শত্রুবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এক সুস্পষ্ট ও বিরাট বিজয় লাভ করবেন। এরপর ইমাম মাহদি আলাইহিসসালাম ইরাকে যাবেন এবং সেখানকার পরিবেশ পরিস্থিতি উন্নত করবেন। তিনি সেদেশে সুফিয়ানি বাহিনীর বাদবাকি সেনা এবং অন্যান্য দলের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে তাদেরকে পরাজিত ও হত্যা করবেন। এরপর তিনি ইরাককে তার প্রশাসনের কেন্দ্র এবং কুফা নগরীকে রাজধানী হিসেবে মনোনীত করবেন। আর এভাবে ইয়েমেন, হিজাজ, ইরাক এবং পারস্য উপসাগরীয় দেশগুলো পুরোপুরি তার শাসনাধীনে চলে আসবে। বর্ণনাগুলো থেকে জানা যায়, ইরাক বিজয়ের পর ইমাম মাহদি আলাইহিসসালাম সর্বপ্রথম যে যুদ্ধের উদ্যোগ নেবেন তা হবে তুর্কিদের সাথে তার যুদ্ধ। হাদিসে এসেছে,
প্রথম যে সেনাদল তিনি গঠন করবেন তা তিনি তুর্কদের বিরুদ্ধে পাঠাবেন, ওই সেনাদল তাদেরকে পরাজিত করবে। বাজত তুর্কি বলতে চীনা বা রুশদেরকেও বোঝানো হতে পারে, যারা রোমানদের সাথে যুদ্ধের পর দুর্বল হয়ে পড়বে। ইমাম মাহদি আলাইহিসসালাম সেনাদল গড়ার পর তাঁর বিশাল সেনাবাহিনীকে কুদসে তথা জেরুজালেমে পাঠাবেন। সুফিয়ানি ও তার মিত্র শক্তিগুলোর সেনাবাহিনী মোতায়েন করার পর ইমাম মাহদি আলাইহিসসালাম ও তাঁর সেনাবাহিনীর সঙ্গে তারা বড় ধরনের যুদ্ধ করবে। এ সময় সুফিয়ানি, ইহুদি ও রোমান সেনাবাহিনী মহান আল্লাহর ক্রোধে পতিত হবে এবং তারা মুসলমানদের হাতে এমনভাবে নিহত হতে থাকবে যে তাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি কোনো পাথরখণ্ডের পেছনে লুকায় তখন ওই পাথর চিৎকার করে বলে উঠবে, হে মুসলমান, এখানে একজন ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। এ সময় মহান আল্লাহর সাহায্য ইমাম মাহদি আলাইহিসসালাম ও মুসলমানদের কাছে আসবে এবং তারা বিজয়ী বেশে আল কুদসে প্রবেশ করবেন।
খ্রিস্টান পাশ্চাত্য আকস্মিকভাবে ইমাম মাহদি আলাইহিসসালামের হাতে ইহুদি ও তাদের পৃষ্ঠপোষক শক্তিগুলোর পরাজয় বরণের কথা জানতে পারবে। ফলে তাদের ক্রোধের আগুন জ্বলে উঠবে এবং তারা ইমাম মাহদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। কিন্তু আকস্মিকভাবে হজরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে পবিত্র কুদস তথা জেরুজালেমে অবস্থিত মুসলমানদের প্রথম কেবলার মসজিদে অবতরণ করবেন এবং তিনি সমগ্র বিশ্ববাসী বিশেষ করে খ্রিস্টানদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। হজরত ঈসা মাসিহ আলাইহিস সালামের অবতরণ হবে বিশ্ববাসীর জন্য নিদর্শন এবং মুসলমান ও খ্রিস্টানদের জন্য আনন্দের কারণ। সম্ভবত হজরত ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদি ও পাশ্চাত্যের মাঝে মধ্যস্থতা করবেন এবং এ কারণে দুপক্ষের মধ্যে 7 বছর মেয়াদী একটি সন্ধি চুক্তি স্বাক্ষরিত হবে। মাস্তুর বিন গাইলান নামীয় আব্দুল কাইস গোত্রের এক ব্যক্তি তখন জিজ্ঞাসা করেছিল,
হে আল্লাহর রাসূল, ওই দিন জনগণের তথা মুসলমানদের নেতা কে হবেন? তিনি বলেছিলেন, আমার বংশধর মাহদি, যাকে দেখে মনে হবে তার বয়স 40 বছর। তার মুখমণ্ডল উজ্জ্বল তালকার মতো জলজল করতে থাকবে। তার ডান গালের উপর একটি তিল থাকবে। হাদিস বা ইসলামী বর্ণনা অনুযায়ী পাশ্চাত্য 2 বছর ধরে সন্ধি চুক্তি ভঙ্গ করবে। সম্ভবত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে পাশ্চাত্যের জাতিগুলোর মাঝে গণজাগরণ ও সংহতির জোয়ার সৃষ্টির ফলে তারা ভীত সন্ত্রস্ত হয়ে এ চুক্তি ভঙ্গ করবে। পশ্চিমাদের অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ এবং ইমাম মাহদি আলাইহিস সালামকে সাহায্য ও সমর্থন করবে। এ কারণেই রোমানরা 10 লাখ সেনা নিয়ে সিরিয়া ও ফিলিস্তিনে হঠাৎ হামলা চালাবে। হাদিসে এসেছে,
তখন পাশ্চাত্য তোমাদের সাথে চুক্তি ভঙ্গ করে 80টি সেনাদল নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তাদের প্রত্যেক সেনাদলে 12,000 সেনা থাকবে, অর্থাৎ তাদের মোট সেনা সংখ্যা হবে 9,60,000। আর মুসলিম বাহিনী তাদের মোকাবেলা করবে এবং হজরত ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদি আলাইহিস সালামের নীতির আলোকেই তার নীতি ঘোষণা করবেন এবং তিনি ইমাম মাহদির পেছনে বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করবেন। এই মহাযুদ্ধে রোমানরা শোচনীয়ভাবে হেরে যাবে এবং ইমাম মাহদির সামনে খ্রিস্টান ইউরোপ ও পাশ্চাত্য বিজয়ের পথ খুলে যাবে। আর অনেক জাতি বিপ্লবের মাধ্যমে নিজ নিজ দেশে ইমাম মাহদি ও হজরত ঈসা আলাইহিসসালামের বিরোধী সরকারগুলোর পতন ঘটাবে এবং ইমাম মাহদির সমর্থক প্রশাসন প্রতিষ্ঠা করবে।
ইমাম মাহদি আলাইহিসসালামের হাতে সমগ্র পাশ্চাত্য বিজয় এবং তা তাঁর শাসনাধীনে চলে আসার পর বেশিরভাগ পশ্চিমারা ইসলাম গ্রহণ করবে। এ সময় হজরত ঈসা আলাইহিসসালাম ইন্তেকাল করবেন। মাহদি আলাইহিসসালাম ও মুসলমানগণ তাঁর জানাজার নামাজ পড়বেন। আরও বর্ণিত হয়েছে যে ইরান থেকে ইমাম মাহদি আলাইহিসসালামের আবির্ভাবের সূত্রপাত হবে। হাদিসে এসেছে,
কোম থেকে এক ব্যক্তি উত্থিত হবে এবং জনগণকে সত্যের দিকে আহ্বান করবে। যে দলটি তার চারপাশে জড়ো হবে তাদের হৃদয় ইস্পাত কঠিন দৃঢ় হবে। তারা এতটা অক্লান্ত ও অকুত ভয় হবে যে যুদ্ধের প্রচণ্ড চাপও তাদের ভীত সন্ত্রস্ত করবে না। তারা যুদ্ধে ক্লান্ত হবে না। তারা সবসময় মহান আল্লাহর উপর নির্ভর করবে। বিভিন্ন বর্ণনা অনুসারে অবশেষে তারা তাদের দীর্ঘমেয়াদী যুদ্ধে বিজয়ী হবে। মহান আল্লাহ হজরত ইমাম মাহদি আলাইহিসসালামের আবির্ভাব ত্বরান্বিত করুন এবং আমাদেরকে তার অনুসারী হওয়ার মতো যোগ্যতা দান করুন। সবাইকে আরও একবার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ আলোচনা।
ত্রাণকর্তা পৃথিবী, মাহদি হায়দারি এক মহাবীর, মাহদি সূর্যের মতো আকাশে, মাহদি জীবনের ঘ্রাণ বাতাসে, মাহদি ত্রাণকর্তা পৃথিবী, মাহদি হায়দারি এক মহাবীর, মাহদি সূর্যের মতো আকাশে, মাহদি জীবনের ঘ্রাণ বাতাসে, মাহদি 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 আল মাহদি, মাহদি 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 আল মাহদি। শিকল ভাঙার মহানায়ক,
জাতি তেরে অতি আপন মহদি 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 আল মহদি 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 আল মহদি
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 18 মার্চ শুক্রবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। ইত্তেফাকে লেখা হয়েছে, যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল রাশিয়া, এরদোগানকে শান্তির শর্ত জানালেন পুতিন, কালের কণ্ঠের শিরোনাম। প্রথম আলো লিখেছে, পুতিনের দাবিগুলোকে মানবে ইউক্রেন। মানব জমিনের শিরোনাম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সরকার উদ্বিগ্ন বলেছেন হানিফ। যুগান্তর লিখেছে, আমির হামজার বিষয়ে খতিয়ে দেখছে সরকার। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, দ্রব্যমূল্য বাড়িয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে যাচ্ছে একটি চক্র, শিক্ষামন্ত্রী। ভারতের কয়েকটি খবরের শিরোনাম, কাশ্মীরি পণ্ডিতরা ফিরতে চাইলেই বাড়ি ফাঁকা করে দেয়া হবে, ঘোষণা সিআরপিএফ এর। সংবাদ প্রতিদিন, কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে ওয়াই ক্যাটেগরি সুরক্ষা কেন্দ্রের আজকাল। হাতে 14 দিন, হয় শান্তি চুক্তিতে সই, না হলে আত্মসমর্পণ করুন, কড়া বার্তা জেলেনস্কিকে, আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার শুরুতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। ইউক্রেন ইস্যু নিয়ে বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিকের গুরুত্বপূর্ণ খবর শুরুতে তুলে ধরছি। ইত্তেফাকের খবর, রাশিয়ার সঙ্গে যে কোনো চুক্তিতে তুরস্ককে থাকার অনুরোধ জানিয়েছে ইউক্রেন। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। ইউক্রেনের পরিস্থিতি নিয়ে গতকাল কথা হয় দুই নেতার। তিনি পুতিন জেলেনস্কির মধ্যস্থতা করতে চান। এদিকে কালের কণ্ঠে লেখা হয়েছে, এরদোগানকে শান্তির শর্ত জানালেন পুতিন। সুনির্দিষ্ট দাবিগুলো হচ্ছে, ন্যাটোতে যোগ দেওয়ার জন্য আবেদন করা উচিত নয় ইউক্রেনের, যেটি এরই মধ্যে জেলেনস্কি স্বীকার করেছেন। ইউক্রেনকে একটি নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যাতে এটি রাশিয়ার জন্য হুমকি না হয়। ইউক্রেনে রুশ ভাষার জন্য সুরক্ষা থাকতে হবে, আর ন্যাসি মুক্তকরণও অন্যতম শর্ত। এটি জেলেনস্কির জন্য খুবই আপত্তিকর হবে, কারণ তিনি নিজে ইহুদি এবং তার কিছু আত্মীয় ন্যাসিদের পরিচালিত হত্যাযজ্ঞে মারা গিয়েছিল। তবে তুরস্ক মনে করে, জেলেনস্কির পক্ষে এটি মেনে নেওয়া যথেষ্টই সহজ হবে। আর প্রথম আলো শিরোনাম, পুতিনের দাবি কি মানবে ইউক্রেন। মানব জমিনে লেখা হয়েছে, এরই মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে থাকতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশে রাশিয়ার আগ্রাসনের মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে থাকতে পারে। এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কেউ জানে না তৃতীয় বিশ্বযুদ্ধ এরই মধ্যে শুরু হয়ে গেছে কিনা। ইউক্রেনের যদি পতন ঘটে, তাহলে এই যুদ্ধের পরিণতি কি হবে, ইউক্রেনের কি হবে, কেউ জানে না। এ সম্পর্কে মন্তব্য করা খুবই কঠিন। আমরা 80 বছর আগে এমন দৃশ্যই দেখেছি, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। কেউই পূর্বাভাস দিতে পারেন না যে কখন একটি পূর্ণ মাত্রার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল রাশিয়া, এ খবরে দৈনিকগুলো লিখেছে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে রাশিয়া বলেছে বিশ্বের সেরা পরাশক্তিকেও সাধারণের স্তরে নামিয়ে দেওয়ার ক্ষমতা মস্কোর আছে। গতকাল দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব এমন মন্তব্য করেছেন। বাংলাদেশের মানবাধিকার নিয়ে জাতিসংঘের উদ্বেগের জবাব চাই HAW। প্রথম আলোর শিরোনামের খবরে লেখা হয়েছে, বাংলাদেশে নির্যাতন, গুম ও বিচার বহির্ভূত হত্যার গুরুতর অভিযোগ নিয়ে জাতিসংঘের উদ্বেগের বিষয়ে দেশটির সরকারের অর্থপূর্ণভাবে জবাব দেওয়া উচিত। নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ একথা বলেছে। এ সংক্রান্ত একটি বিবৃতি গতকাল HAW-র ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র এরই মধ্যে গ্লোবাল ম্যাগনিটস্কি হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্টের আওতায় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এই প্রেক্ষাপটে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম থেকে র্যাবকে বাদ দেওয়া উচিত বলে মন্তব্য করেছে HAW। আমির হামজার বিষয়ে খতিয়ে দেখছে সরকার। যুগান্তরের এশিয়ার নামের খবরে লেখা হয়েছে, রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারের জন্য আমির হামজার নাম ঘোষণার পরই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র বিতর্ক শুরু হয়েছে কয়েকদিন ধরে। অনেকে প্রশ্ন তুলেছেন, যাকে চিনেই না তাকে কিভাবে স্বাধীনতা পুরস্কার দেওয়া হল? এমন পরিস্থিতিতে বিষয়টি পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক একটি গণমাধ্যমকে বলেছেন, তারা অভিযোগগুলো খতিয়ে দেখবেন, পর্যালোচনার পর সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগও রয়েছে বলে জানান মন্ত্রী। দ্রব্যমূল্য বাড়িয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাচ্ছে একটি চক্র। বাংলাদেশ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, দ্রব্যমূল্য বাড়িয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাচ্ছে একটি বিশেষ চক্র বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। আর মানব জমিনের খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ MP বলেছেন, দ্রব্যমূল্য নিয়ে সরকার যথেষ্ট উদ্বিগ্ন, এ ব্যাপারে সরকার পদক্ষেপও নিয়েছেন। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। কাশ্মীরি পণ্ডিতরা ফিরতে চাইলেই বাড়ি ফাঁকা করে দেয়া হবে, ঘোষণা CRPF-এর। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, অভিশপ্ত সেই দিনগুলোর পর কেটে গেছে 30 বছর। নিজ ভূমে পরবাসী হয়ে যাওয়া হাজার হাজার কাশ্মীরি পণ্ডিতদের ঘরে ফেরা আজও হয়ে ওঠেনি। এই 3 দশকে প্রায় 14 বছর কেন্দ্রীয় সরকার চালিয়েছে কংগ্রেস, প্রায় সমান সময়ে ক্ষমতায় থেকেছে BJP-ও, কিন্তু বাস্তব হল কোনো সরকারই কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনের জন্য উপযুক্ত পদক্ষেপ নেয়নি, যার ফলস্বরূপ আজ উপত্যকায় বসবাস করছেন মোটে 1000-3 কাশ্মীরি পণ্ডিত। বিতাড়িত এই পণ্ডিতদের হাজার হাজার বাড়িঘর সম্পত্তি আজও পরিত্যক্ত। ঘটনা হল, কেন্দ্রের বর্তমান BJP সরকার প্রায় প্রতি নির্বাচনের আগেই পণ্ডিতদের ঘরে ফেরানোর প্রতিশ্রুতি দেয়, কিন্তু কাজের কাজ তেমন হয় না। চীন ও পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে প্রতিরক্ষা বাজেটে কাট ছাট উদ্বেগ সংসদীয় কমিটির। সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, একদিকে সীমান্তে চীন ও পাকিস্তানের সঙ্গে সংঘাত চরমে, সে সময় সেনার আধুনিকীকরণে প্রতিরক্ষা মন্ত্রক যে পরিমাণ অর্থ চেয়েছিল, অর্থমন্ত্রক তার থেকে প্রায় 63,000 কোটি টাকা কম বরাদ্দ করেছে। সম্প্রতি প্রতিরক্ষা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির একটি রিপোর্টে বিষয়টি উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও চীনের সঙ্গে সীমান্ত বিবাদের আবহে প্রতিরক্ষায় অর্থ বরাদ্দের সঙ্গে কোনো সমঝোতা না করার জন্য অর্থমন্ত্রকের কাছে সুপারিশ করেছে PSC। হাতে 14 দিন, হয় শান্তি চুক্তিতে সই, না হলে আত্মসমর্পণ করুন, কড়া বার্তা জেলেনস্কিকে আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে। যুদ্ধের ভবিষ্যৎ গতি প্রকৃতি নিয়ে নিজের মত ব্যক্ত করলেন ইউক্রেনের উত্তর পশ্চিম দিকের প্রতিবেশী তথা মস্কোর ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। তিনি বললেন, এই যুদ্ধে রাশিয়ার হার হবে ভাবছেন যারা, তাঁরা মূর্খের স্বর্গে বাস করছেন। বরং ইউক্রেনকে স্থির করতে হবে, তারা কাদের পক্ষে, হাতে আর 2 সপ্তাহ সময়, হয় শান্তি চুক্তিতে সই করতে হবে জেলেনস্কিকে, অথবা আত্মসমর্পণ ছাড়া উপায় থাকবে না ইউক্রেনের সামনে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে দুটি সংক্ষিপ্ত সংবাদ। ভারত যদি রাশিয়া থেকে কম দামে তেল আমদানি করে, তবে তাতে মার্কিন নিষেধাজ্ঞার লঙ্ঘন হবে না, কিন্তু নয়াদিল্লি ইতিহাসে ভুল পক্ষ অবলম্বন করবে। হোয়াইট হাউসে সংবাদ ব্রিফিংয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি জেন সাকি। তিনি বলেন, আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা সব দেশের মেনে চলা উচিত। রাশিয়া বলেছে বিশ্বব্যাপী বেসামরিক লোকজনের উপর আমেরিকার পক্ষ থেকে বোমা হামলা চালানোর দীর্ঘ ইতিহাস রয়েছে। এখন রাশিয়াকে নসিহত করার কোনো অধিকার তাদের নেই। একই সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ অপরাধী বলে যে মন্তব্য করেছেন তার নিন্দা জানিয়েছে রাশিয়া। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ইরাকে ইসরায়েলের গুপ্তচরবৃত্তির তৎপরতা বন্ধ না হলে আবারও হামলা চালানো হবে, হুঁশিয়ারি দিলেন ইরানি কমান্ডার। ইউক্রেনের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট নন রুশ প্রেসিডেন্ট পুতিন। পররাষ্ট্রমন্ত্রী বললেন, ইউক্রেনের নিরস্ত্রীকরণ ইউরোপের জন্যই ভালো। বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধিতে কোনো চক্রের ষড়যন্ত্র রয়েছে বলে দাবি শিক্ষামন্ত্রীর। মানববন্ধন কর্মসূচি ঘোষণা করল জাতীয় পার্টি। এবং ভারতের কর্ণাটকেও ভগবদ্গীতা বাধ্যতামূলক করার পরিকল্পনা। কাশ্মীর ফাইলস ছবিতে মিথ্যা তথ্য রয়েছে বলে দাবি ওমর আবদুল্লাহর। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 10000, বাংলাদেশ। আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।